ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ আওয়ামী লীগের দুদিন ব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শনিবার দেশি বিদেশি অতিথিদের অংশগ্রহণে শুরু হয়েছে।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
বাংলাদেশে এখনো সুষম খাদ্য পাচ্ছে না ৩০% বেশি মানুষ।
আর রয়েছে লন্ডন থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
ব্রিটিশ কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে বার্তা পাঠাচ্ছে।
তবে সবকিছুর আগে প্রথমেই যথারীতি রয়েছে রোজকার মতো বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাকি নেতা এবং ইরাকের জোট কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের লক্ষ্য হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে মোসেল পুনরায় দখলের অভিযান পর্যালোচনা করা। দেশটির এই দ্বিতীয় বৃহত্তম শহরের কাছে প্রচণ্ড লড়াই চলছে। আজ কার্টারের এই অঘোষিত সফর এমন এক সময় হল যখন ইরাকি বাহিনী আইএস নিয়ন্ত্রিত শেষ ইরাকি শহরটির পুনরুদ্ধারের জন্য বড় রকমের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন যে হাজার হাজার সৈন্যের এই অভিযান কয়েক মাস না হলেও অন্তত কয়েক সপ্তাহ ধরে চলবে। আজ ইরাকের বিশেষ বাহিনী বার্টেলা শহরের কাছে আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। শহরটি বৃহস্পতিবার পুনর্দখল করা হয়। এতে কেউই আহত হয়নি, তবে এই ঘটনা একথাই প্রমাণ করে যে জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা এলাকাগুলোতে ইরাকি বাহিনী এখনও বিপদমুক্ত নয়। মিশরের একজন শীর্ষ সেনা কর্মকর্তাকে কায়রোর পূর্বাঞ্চলের একটি শহরতলিতে গুলি করে হত্যা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন যে এই নিহত লোকটি হচ্ছেন নবম সাঁজোয়া ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আদেল রাগাই। তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার হয়নি যে কেন রাগাই এই ঘটনার শিকার হলেন, তবে অতীতেও সাইনাই উপদ্বীপে জঙ্গিরা অনেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের হত্যা করেছে। টুইটারে পাঠানো এক বার্তায় লিভা সাভা নামে ছোট একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। আইএসের প্রতি বিশ্বস্ত জিহাদিরা ইসরায়েল ও গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী সাইনাই উপদ্বীপে মারাত্মক আক্রমণ চালাচ্ছে। সাইনাইয়ের গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে সহিংসতা বৃদ্ধি পাওয়ার মুখে এই গুলি চালনার ঘটনাটি ঘটল। আফগান তালিবানের একটি প্রতিনিধি দল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে কাতার থেকে পাকিস্তানে গেছেন। এইসব ইস্যুর মধ্যে রয়েছে কোনো কোনো বিদ্রোহী নেতার গ্রেপ্তার, আফগান শরণার্থীদের কিছু মাদ্রাসা বন্ধ করে দেয়া এবং ওই প্রতিবেশী দেশে বাস্তুচ্যুত লোকের ক্রমবর্ধমান সমস্যা। নাম প্রকাশ করা হবে না এই শর্তে একজন শীর্ষ তালিবান কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানান যে দোহায় তাদের রাজনৈতিক রাজধানী থেকে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে ইসলামাবাদে পাঠানো হয়েছে তাদের উদ্বেগ প্রকাশের জন্য এবং এটা জানার জন্য যে তালিবান সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে। তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানে তালিবান প্রতিনিধির পৌঁছানোর খবর নিশ্চিত করে বলেছেন যে এই গোষ্ঠীটি নিয়মিতভাবেই সেই সব দেশের সঙ্গে যোগাযোগ রাখে যাদের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মুজাহিদ জোর দিয়েই বলেন যে আফগান শরণার্থীদের গ্রেপ্তার করা এবং জোর করে তাদের সে দেশ থেকে বের করে দেওয়ার এই সব সমস্যা নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য এই প্রতিনিধি দল সেখানে গেছে। তিনি এই খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন যে তালিবান ও আফগান কর্মকর্তাদের মধ্যে দোহায় গোপন আলোচনার বিষয় অবহিত করতে তারা ইসলামাবাদে গেছেন। বাংলাদেশের সবচাইতে প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দুদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শনিবার ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বর্ণাঢ্য সারি সজ্জিত হয়ে হাজার হাজার নেতাকর্মী দেশি বিদেশি অতিথিদের অংশগ্রহণে শুরু হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচন করে রূপকল্প ২০২১ বাস্তবায়ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা
পুরো ভাষণে ১৯৭৫ সালে নির্মম হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি এবং বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়। শেখ হাসিনা তার ভাষণে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ফের পুনরুত্থান বাংলাদেশে হবে না।
উদ্বোধনী অধিবেশনে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা বিনয় প্রভাকর, কংগ্রেস কেন্দ্রীয় নেতা গোলাম নবী আজাদ, সিপিএম কেন্দ্রীয় নেতা বিমান বসু এবং চীন, রাশিয়া সহ 10টি দেশের প্রতিনিধিগণ অংশ নেন, বেশ কয়েকজন বক্তব্য রাখেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন, তবে বিএনপি কেউ অংশ নেননি। এদিকে কাউন্সিল উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রধান প্রধান সড়কে যানবাহন বন্ধ থাকায় জনদুর্ভোগ ছিল ব্যাপক। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে এখনো সুষম খাদ্য পাচ্ছে না 30% বেশি মানুষ। বিশ্ব ব্যাংক এক প্রতিবেদনে বলছে, এই পরিস্থিতির মোকাবিলায় খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে সবচাইতে বেশি। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
কৃষি প্রধান বাংলাদেশ 5-6 বছর আগেও যেখানে চাল আমদানি হতো, সেখানে 2015 সাল থেকে চাহিদা মিটিয়ে বাংলাদেশ রপ্তানি করছে খাদ্যশস্য। প্রতি বছর আবাদি জমির মান কমার পাশাপাশি পরিবর্তন হচ্ছে জলবায়ু, এমন পরিস্থিতিতেও খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে বাংলাদেশে। তবে বিশ্বব্যাংক বলেছে, শুধু খাদ্যশস্যের উৎপাদন বাড়ালেই চলবে না, নিশ্চিত করতে হবে সব পর্যায়ের সুষম খাদ্যের প্রাপ্যতা। চালের পাশাপাশি অন্যান্য খাদ্যশস্যেও খুব শিগগিরই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ, এমনটাই আশা করছে বিশ্বব্যাংক। খাদ্যদ্রব্য কতটা সহজে সকল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির সফলতা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
লন্ডনে এখন দিনরাত 24 ঘন্টা ব্যস্ত রয়েছে একটি ডিজিটাল নির্বাচনী প্রচারণা সংস্থা, যার কাজ হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে বার্তা পৌঁছানো। এই ব্রিটিশ কোম্পানি কেমব্রিজ অ্যানালিটিক্যাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে বার্তা পাঠাচ্ছে। বিষয়টি নিয়ে লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার নিক স্কাই নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রত্যেক ব্যক্তি সম্পর্কে 4-5 হাজারের কাছাকাছি ডাটা পয়েন্ট তাদের কাছে রয়েছে। প্রথাগত মডেলে 50 মিলিয়ন মানুষ ঢালাও বিজ্ঞাপন পেত, সেটা পাল্টে দিয়ে ব্যক্তিগতভাবে টার্গেট করে তৈরি করা বিজ্ঞাপন পাঠানো হচ্ছে তাদের কাছে। এই প্রযুক্তি প্রতিষ্ঠান জরিপ সম্পন্ন করে ফেসবুকে ছেড়ে দেয়, এখানে হাজার হাজার মানুষ তা পূরণ করে। এরপর মানুষের দেয়া উত্তরের সঙ্গে মিলানো হয় ব্রোকারদের কাছ থেকে কেনা বা লাইসেন্স করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া তথ্য। সবকিছুর মানুষের ব্যক্তিত্বের একটি মডেল তৈরি করা হয়। মিস্টার নিক্স বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিত্বের মডেল তৈরি করছি আমরা। এরপর গুরুত্বপূর্ণ ভোটারদের ধরন, তাদের কাছে ফেসবুক বা ব্যানার বিজ্ঞাপন সহ সুনির্দিষ্টভাবে বার্তা পাঠানো হবে তা শনাক্ত করে। কেমব্রিজ অ্যানালিটিকা এর আগে টেড ক্রুজের প্রচারণা, ন্যাটো ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র এবং ধর্মীয় স্থানে জঙ্গি হানার আশঙ্কায় নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এসে রাজ্যের স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এই আশঙ্কার কথা জানিয়ে কিভাবে সতর্ক হতে হবে তাও বাতলে দিয়ে গিয়েছেন NSG প্রধান সুধীর প্রতাপ সিং। এরই পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি নিয়েও বৈঠক করেন NSG প্রধান। রাজ্য গোয়েন্দা দপ্তরের এক আধিকারিকের কথায় NSG-র আপ্তবাক্য হল সর্বোত্তম সুরক্ষা, আর সেটা নবান্ন সহ রাজ্যের গুরুত্বপূর্ণ অংশগুলিতে আরো আটোসাটো করতেই NSG কর্তাদের সঙ্গে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বলছে যে সিরীয় সরকার তৃতীয়বারের মতো রাসায়নিক আক্রমণের জন্য দায়ী। এই সংগঠন 13 মাস তদন্ত করে যে চতুর্থ প্রতিবেদন গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠায় তাতে ইদলিবে 2015 সালের 16 মার্চের আক্রমণে সরকারের ভূমিকার ব্যাপারে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। ওই প্রতিবেদনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্লোরিন গ্যাস ভর্তি বোমা ফেলার জন্য দোষারোপ করা হয়েছে। ওই তদন্তে সামরিক ইউনিটের নিয়ন্ত্রণে কারা ছিল সেটা নিশ্চিত করা হয়নি, তবে অস্ত্রগুলো যে সিরিয়ার 63তম হেলিকপ্টার ব্রিগেডের 2টি ঘাঁটি থেকে ফেলা হয় সে কথা নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার সংঘাতে সরকার এবং বিদ্রোহীরা গত 5 বছর ধরে পরস্পরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য পরস্পরকে দোষারোপ করে এসছে। তেল কর্মীদের বহনকারী রাশিয়ার একটি হেলিকপ্টার সাইবেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলে 19 জন আরোহী প্রাণ হারায়। রাশিয়ার বিমান চলাচল সংস্থা বলছে এজন্য খারাপ আবহাওয়া দায়ী হতে পারে। রুশ কর্মকর্তারা বলেছেন যে 22 জন আরোহী সহ MI-8 হেলিকপ্টারটি ভ্যাঙ্কোর থেকে স্টারি এরেঙ্গোতে যাবার সময় লক্ষ্যস্থল থেকে 45 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী 3 জন হেলিকপ্টার কর্মী এবং 19 জন শ্রমিকের মধ্যে 16 জন সেখানেই মারা যান, বাকি 3 জন গুরুতর আহত হয়েছেন। হেলিকপ্টারটি করে রুশ তেল কোম্পানি রসেনফটের সাবকন্ট্রাক্টর কর্মীরা যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে ঘটনাস্থল চিহ্নিত করতে উদ্ধারকারীদের বেশ কয়েক ঘন্টা সময় লাগে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হয়েছে।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে 21 চিবক কন্যা। দেশটির সরকার আরও 83 চিবক কন্যাকে মুক্ত করতে চেষ্টা চালাচ্ছে। নাইজেরিয়ার আবুজা থেকে ভয়েস অফ আমেরিকার চিকা ওদুয়ায়ের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাওহিদুল ইসলাম।
চোখে অশ্রু, আতঙ্ক আর শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে জঙ্গি সংগঠন বোকো হারামের জিম্মি দশা থেকে ফিরেছে 21 জন চিবুক মেয়ে।
ওইসব মেয়েদের সঙ্গেই তাদের পরিবারের আনুষ্ঠানিক পুনর্মিলন হয় আবুজাতে। সেখানে উপস্থিত ছিলেন ডক্টর অ্যালেন মানাসে। যখন তিনি তার অপহৃত চাচাতো বোনকে দেখলেন, সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন,
যখন সে আমাকে দেখে সে কিছুই বলতে পারেনি, সে শুধু কাঁদছিল এবং সে বলছিল এটা স্বপ্নের মতো ছিল। তারা কখনো ভাবেনি তারা এটা করতে পারবে, কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে এসেছে এবং ওই স্বাধীনতার গন্ধ আসলেই অন্য কিছু।
উদ্ধার হওয়া চিবক মেয়েদের মধ্যে 2 জন ডক্টর অ্যালেন মানাসের চাচাতো বোন, যাদেরকে বোকো হারাম 2014 সালে চিবকের মাধ্যমিক বিদ্যালয় থেকে অপহরণ করেছিল। পুনর্মিলন অনুষ্ঠানে দুজনের সাথেই তার দেখা হয়। একজনের নাম গ্লোরিয়া ডেম, তাকে যখন অপহরণ করা হয় তখন তার বয়স ছিল 18 বছর। অন্যজনের নাম মারিয়াম লাবান, যখন সে তাদের দেখে সে অভিভূত হয়ে পড়ে। তিনি লক্ষ্য করেন এমন দেখাচ্ছিল যে তাদের নির্যাতন সহ্য করতে হয়েছে। ডক্টর অ্যালেন মানাসে,
ওই অনুভূতি বর্ণনা করা বেশ কঠিন। তাদের যখন অপহরণ করা হয়েছিল তার চেয়ে তাদের রোগা দেখাচ্ছিল।
ডক্টর অ্যালেন ম্যানাসে বলেন তার চাচাতো বোনরা বাচ্চা সহ ফিরে আসেনি এবং তার বোনরা তাকে বলেছে বোকো হারামের কোনো সদস্যকে বিয়ে করতে তাদের উপর চাপও দেয়া হয়নি।
কিন্তু তাদের রোগা শরীর প্রমাণ করে যে বোকো হারাম তাদের জিম্মি করে রাখার সময় তাদের ক্ষুধার্ত রাখা হয়েছিল। উদ্ধার হওয়া চিবুক মেয়ে গ্লোরিয়া ডেম বলেন কিছু মেয়েদের 40 দিন ধরে কোনো খাবার ছিল না।
নাইজেরিয়া সরকার বলেছেন বোকো হারাম দ্বারা অপহৃত প্রায় 200 মেয়ের মধ্যে আরও 83 জনকে ফিরিয়ে আনতে আলোচনা চালানো হচ্ছে। 21 জন চিবক মেয়েকে মুক্ত করতে মুক্তিপণ দেয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। নাইজেরিয়ার পক্ষ থেকে সুইজারল্যান্ডের সরকার $1 মিলিয়ন পরিশোধ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এমন খবরকে নাইজেরিয়ার সরকার প্রত্যাখ্যান করেছে। দেশটির সরকার আরও বলেছেন ওই মেয়েদের বিনিময়ে কারারুদ্ধ কোনো বোকো হারাম সদস্যকে মুক্তিও দেয়া হয়নি।
নাইজেরিয়াতে আমাদের মেয়েদের ফিরিয়ে আনুন শিরোনামে যে আন্দোলন চলছে তার অন্যতম নেতা এমানসু বলেন অন্য চিবুক মেয়েদের উদ্ধার করা হয় কি না তা তারা কয়েক মাস পর্যবেক্ষণ করবেন, যদি তা না হয় তাহলে তারা নাইজেরিয়ান সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। তবে এখন নিজের মেয়েকে 2 বছর পর প্রথম আলিঙ্গন করার যে সুখ স্মৃতিটুকু রয়েছে তাই ধরে রাখতে চান চিবুক পরিবারগুলো।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
গত বছরের তুলনায় গ্যাসোলিন বা পেট্রোলের দাম কম হওয়াতে এবছর 56% আমেরিকান অন্তত একবার হলেও গাড়ি চালিয়ে ভ্রমণে বেরিয়েছেন। গন্তব্যে পৌঁছানোর আগে ভ্রমণকারীরা থেমে থেমে রাস্তার পাশের সৌন্দর্য উপভোগ বা আকর্ষণীয় স্থান পরিদর্শনের মাত্রাও বেড়েছে। এরিকা সেলেস্টের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সালিম হোসেন।
দীর্ঘ যাত্রায় রাস্তার পাশে থাকা দর্শনীয় কোনো স্থান দেখতে পারলে ভ্রমণের ক্লান্তি খানিকটা লাঘব হয়। এজন্য সারা আমেরিকায় অন্তত 15,000 দর্শনীয় স্থান করা হয়েছে, যাকে বলা হয় রোড সাইড অ্যাট্রাকশন। এ প্রসঙ্গে বললেন স্টেওবান কান্টি ইন্ডিনিয়া ভিজিটার্স ব্যুরোর কর্মকর্তা জুন জুলিয়েন।
Well, some of the reasons to go to roadside attractions would be you've been in the car for hours, the children are...
তিনি বললেন, রাস্তার পাশে এসব দর্শনীয় স্থান তৈরির লক্ষ্য হচ্ছে ভ্রমণকারীদেরকে দীর্ঘ যাত্রার ক্লান্তি কমিয়ে আনা। এসব স্থান থেকে শিশুরা বা ভ্রমণসঙ্গী গৃহপালিত পশু কিছুটা জিরানোর সুযোগ পায়, পরিবারের সঙ্গে নতুন কিছু দেখার সুযোগ হয়। প্রতিটি রাজ্যেই রয়েছে রাস্তার পাশে শত শত দর্শনীয় স্থান। কোনো কোনো স্থানে দুই রাজ্যের সংযোগস্থলে এসব দর্শনীয় স্থান। ভ্রমণকারীদের জন্য খুব আনন্দদায়ক থামার স্থান এগুলো। জ্যাক ডানওয়ে নামের এই ভ্রমণকারী আটলান্টা থেকে মিশিগানে 12 ঘন্টার ভ্রমণে কয়েকবার থেমে থেমে সেলফি তুলে বেশ আনন্দে কাটিয়েছেন, যেমনটি তিনি বললেন। বলছিলেন, আমরা দীর্ঘ যাত্রায় কয়েকবার থেমেছি, হাত পা ছড়িয়ে আলস্য কাটিয়ে ফ্রেশ মনে হয়ে আবার গাড়ি চালানো শুরু করেছি। ওহায়োর টলিডোর মাইক সোয়ার্স লম্বা ভ্রমণের সময় রাস্তায় থেমে থেমে প্রকৃতি এবং দর্শনীয় স্থান দেখবার পাশাপাশি বাচ্চাদের সঙ্গে একান্তে খানিকটা সময় কাটিয়েছেন।
Kids get to see a lot of different parts of the United States
বলছিলেন, বাচ্চারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান দেখার সুযোগ পায়, এসব নিয়ে বাবা মার সঙ্গে কথাও বলে। বয়স্ক বাচ্চারা তেমন একটা পছন্দ করে না এসব, তবে কম বয়সী বাচ্চারা এসব থেকে ভালো শিক্ষা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেনারা যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে রোড সাইড স্থাপনার আকর্ষণ দেখার শুরু করেন এবং তা থেকে এটি জনপ্রিয় হয়, বলছিলেন জুলিয়েন।
As the highway system began to be developed, people started to travel.
হাইওয়ে সিস্টেমের উন্নয়ন শুরু হওয়ার পর মানুষ ভ্রমণ শুরু করে। তখনও ফাস্ট ফুড অতটা চালু হয়নি, রাস্তায় থামার অত বেশি জায়গা ছিল না, তাই মানুষ থামতও না। কর্তৃপক্ষ তখন ভাবল মানুষকে দৃষ্টি আকর্ষণ করা যায় কীভাবে, কিছু একটা নির্মাণ করতে হবে আর যাত্রীদের পয়সা খরচ করাতে হবে। তখন থেকে রাস্তার পাশে আকর্ষণীয় স্থাপনা বানানোর পরিকল্পনা শুরু হলো, যাকে এখন আমরা বলি রোড সাইড অ্যাট্রাকশন। যে যত বেশি ভ্রমণ করবে পৃথিবী সম্পর্কে ধারণা তার তত বেশি বাড়বে এইসব রোড সাইড অ্যাট্রাকশনের মধ্যে দিয়ে।
এখন বিজ্ঞান পর্ব, এবং আজকের বিজ্ঞান পর্বে রয়েছে মোবাইল অর্থাৎ সেলফোনের অভিনব টেক্সট মেসেজ নিয়ে ভয়েস অফ আমেরিকার মার্টিন সেক্রেসের রিপোর্ট, পড়ছেন সাবরিনা চৌধুরী।
হাসপাতাল এবং ডাক্তারের কার্যালয়ে অস্ত্রোপচারের সময়, বাইরে আত্মীয় স্বজন আপনজনদের অপেক্ষায় থাকাকালীন সময়টা বেশ বেদনাদায়ক। এই সময়টাতে অনিশ্চিত এক চিন্তায় ভরে থাকে মন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের চিলড্রেন্স হসপিটালের একটি পরিচিত দৃশ্য হচ্ছে অপারেশন রুমের বাইরে শিশুদের পিতামাতা আত্মীয় স্বজনদের অপেক্ষমান অবস্থায় দেখা। তাদের চোখ যেন এক দৃষ্টিতে ঠেকে থাকে অপারেশন থিয়েটারের দরজার দিকে। এ সময়টাতে নানা রকম দুশ্চিন্তে এসে ভিড় করে। যদি সম্ভব হতো ঘড়ির কাঁটা থেকে সময় ছিনিয়ে নিয়ে আসত অপেক্ষা করা মানুষগুলো। তাদের এই অসহায় অবস্থা একটু লাঘবের উদ্দেশ্যেই চিলড্রেন্স হসপিটাল অফ উইসকনসিন থেকে একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তা হচ্ছে অপারেশন রুম থেকে অপারেশন চলাকালীনই বাইরে অপেক্ষারত আত্মীয় স্বজনদের সেলফোনে টেক্সট মেসেজের মাধ্যমে সর্বসাম্প্রতিক পরিস্থিতি জানানো। 6 বছরের ছোট্ট মেয়ে সাফা অপারেশন টেবিলে অচেতন অবস্থায়, তার টনসিল অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে। বাইরে অপেক্ষার প্রহর গুনছে তার বাবা মা। সাফার মা কাউসার রাজভের সেলফোনে একটি টেক্সট মেসেজ এলো।
We are finishing the surgery. The doctor will be out shortly to the family waiting area to talk with you.
Text message টি পড়ার পরপরই হাসি ফুটলো সাফার বাবা মার মুখে। এই হাসপাতালের একজন চিকিৎসক ডক্টর সিসল সোম্যান, তিনি বললেন এটি একটি নতুন উদ্যোগ। অস্ত্রোপচারের আগে, অস্ত্রোপচার চলাকালীন এবং সম্পূর্ণ হবার পর বাইরে অপেক্ষারত অভিভাবক আপনজনদের সেলফোনে টেক্সট মেসেজ পাঠানো হয়। সাফার মা বললেন,
The reminders helped so much, just, you know, seeing that text telling me that she, the surgery was almost finished.
তিনি বললেন, এই টেক্সট মেসেজ আমাদের দুশ্চিন্তা দূর করতে খুবই সাহায্য করেছে। আমরা যখনই দেখলাম অপারেশন শেষের পর্যায়ে, তখনই মনটা ভালো হয়ে গেল। শুধুমাত্র অস্ত্রোপচারের সময়ই নয়, তার আগেও যাবতীয় তথ্য সরবরাহ করা হয়ে থাকে রোগীকে টেক্সট মেসেজের মাধ্যমে। ভিডিও লিঙ্কের মাধ্যমেও বিস্তারিত তথ্য পাঠানো হয়ে থাকে। এই উদ্যোগ শুধুমাত্র রোগীদের জন্যই নয়, হাসপাতালের জন্য উপকার বয়ে আনছে। রোগীদের সাথে তথ্য আদান প্রদান সহজ হয়ে উঠেছে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
হেজেদিন আব্দুল আজিজ খলিল, যে ইয়াসিন আল সুরি নামেই বেশি পরিচিত, আল কায়দার একজন শীর্ষ কর্মী যে এখন বর্তমানে ইরানে বসবাস করছে, সে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে অর্থ দিয়ে সহায়তা এবং প্রশিক্ষণে নিয়োজিত আছে। সিরিয়ায় জন্মগ্রহণকারী এজেদিন আব্দুল আজিজ খলিল একজন জাতিগোষ্ঠী কুর্দি, যার চুলের রং কালো, চোখের রং বাদামি। 2005 সাল থেকে সে ইরান সরকারের সন্ত্রাসবাদের পক্ষে সহায়তার অংশ হিসেবে দৃশ্যত সরকারের সঙ্গে চুক্তির অনুযায়ী ইরান থেকে কার্যকলাপ চালিয়েছে। ইরানের মাধ্যমে খলিল বা ইয়াসিন আল সুরি পারস্য উপসাগরীয় এলাকা থেকে পাকিস্তান ও আফগানিস্তানে আল কায়দা গোষ্ঠীর জন্য নিয়োগে সহায়তা করেছে। সে আল কায়দার একজন গুরুত্বপূর্ণ অর্থ সংগ্রহকারী এবং ইরান সরকারের সহযোগিতায় সমগ্র গালফ এলাকা জুড়ে বিভিন্ন দাদাদের কাছ থেকে সে অর্থ সংগ্রহ করেছে, যে অর্থ পরবর্তীতে আফগানিস্তান ও ইরাকে আল কায়দা নেতাদের কাছে পাঠানো হয়েছে। ইরানের কারাগারে বন্দী আল কায়দা সদস্যদের মুক্তির ব্যাপারেও সে সাহায্য করেছে, পরে যাদের পাকিস্তানে পাঠানো হয়। দি রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম ইয়াসিন আল সুরির অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করার নিশ্চয়তা দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা অফিসে জানাতে পারেন। টিপ লাইনে www.reversforjustice.net অথবা ইমেইলে rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্র জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন মিসেস রৌনক জাহান, গ্রাম ও ডাক মধ্য অলিপুর, অম্বিকাপুর, ফরিদপুর থেকে। লিখেছেন, আমি একজন গৃহিণী, ভয়েস অফ আমেরিকা সংবাদ ছাড়াও স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন আমার খুব ভালো লাগে। আগের মতো শর্টওয়েভে অনুষ্ঠান প্রচারের জোর দাবি জানাচ্ছি। আর আমার ঠিকানায় অন্যান্য বছরের মতো এবারও ভয়েস অফ আমেরিকার 2017 সালের একটি ক্যালেন্ডার পাঠাবেন। ভাই রৌনক জাহান, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। জেনে ভালো লাগছে যে আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে আপনি শুনছেন। শর্টওয়েভে অনুষ্ঠান প্রচারের যে দাবি করেছেন তা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। আর 2017 সালের ক্যালেন্ডার আমাদের হাতে এসে পৌঁছতে আরও খানিকটা দেরি আছে। ক্যালেন্ডার এসে পৌঁছলে নিশ্চয়ই আপনার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। আশা করি আবারও লিখবেন। পরের চিঠিটি লিখেছেন মুন কুমার বিশ্বাস, মুন টেইলার্স, গ্রাম ও ডাক সুজানগর, পাবনা থেকে। আপনার চিঠি থেকে পড়ছি, লিখেছেন বাংলা বিভাগ আমার প্রিয় একটি বেতার কেন্দ্র। হ্যালো ওয়াশিংটন, আমার খুবই ভালো লাগে। অনেকদিন শর্টওয়েভ বন্ধ হওয়ার জন্য ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ খুব একটা শোনা হচ্ছে না, কারণ মিডিয়াম ওয়েভে খুব ভালো অনুষ্ঠান শুনতে পাচ্ছি না। বাংলা বিভাগের কাছে আমার সবিনয় অনুরোধ যে আপনারা শর্টওয়েভ চালু করুন এবং আমার ঠিকানায় একটি ক্যালেন্ডার পাঠাবেন। ভাই মুন কুমার, আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। আর আপনি তো ইতিমধ্যেই শুনলেন, আমাদের হাতে এখনও ক্যালেন্ডার এসে পৌঁছায়নি। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি ইমেল, লিখেছেন মোহাম্মদ আফজাল আলী খান, এই ইমেলটিও এসেছে ফরিদপুর থেকে, লিখেছেন অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি আপনাদের একজন প্রবীণ শ্রোতা। ভয়েস অফ আমেরিকার অন্যান্য অনুষ্ঠান সহ ভিওএ 60 আমেরিকা নির্বাচনের খবর, হ্যালো আমেরিকা, এসব অনুষ্ঠান এখন সবচেয়ে উল্লেখযোগ্য। অন্যান্য বারের মতো এবারও ভয়েস অফ আমেরিকার প্রকাশিত ক্যালেন্ডার আমার ঠিকানায় অবশ্যই পাঠাবেন বলে আশা করছি। ভাই আফজাল আলী খান, আপনি তো আমাদের অনেক দিনের শ্রোতা, আশা করি আবারও নিয়মিতভাবে আমাদের কাছে লিখবেন। এরপরের চিঠিটি লিখেছেন সুকুমার সাহা, গ্রাম পুকুরপাড়া, মুন্সীগঞ্জ, ঢাকা থেকে লিখেছেন। আপনাদের বেতার অনুষ্ঠানের আমি একজন নতুন শ্রোতা, আমাকে শ্রোতা হিসেবে গ্রহণ করবেন। ভাই সুকুমার বিশ্বাস, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি। আসরের শেষ চিঠিটি লিখেছেন অসীম কুমার বিশ্বাস, মুন টেইলার্স, সুজানগর বাজার, পাবনা থেকে। মনে হচ্ছে আপনারা দুজনই একই জায়গা থেকে লিখেছেন, তবে আপনি লিখেছেন আমি আপনাদের নতুন শ্রোতা, আমাকে নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন। আমি অনুষ্ঠান মাঝে মধ্যে শুনি কিন্তু পত্র লেখা হয় না। হ্যালো ওয়াশিংটন, আমার খুব ভালো লাগে, এবং 2017 সালের ক্যালেন্ডার পাঠাবেন। ভাই অসীম কুমার, আমাদের হাতে ক্যালেন্ডার এসে পৌঁছলে নিশ্চয়ই পাঠাবো। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সময় এখন খবর শোনার সংক্ষিপ্ত সংস্করণে। বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাকি নেতা এবং ইরাকের জোট কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের লক্ষ্য হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে মোসুল পুনরায় দখলের অভিযান পর্যালোচনা করা। দেশটির এই দ্বিতীয় বৃহত্তম শহরের কাছে প্রচণ্ড লড়াই চলছে। মিশরের একজন শীর্ষ সেনা কর্মকর্তাকে কায়রোর পূর্বাঞ্চলের একটি শহরতলিতে গুলি করে হত্যা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন যে এই নিহত লোকটি হচ্ছেন নবম সাঁজোয়া ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আদেল রাগাই। তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার হয়নি যে কেন রাগাই এই ঘটনার শিকার হলেন, তবে অতীতেও সাইনাই উপদ্বীপে জঙ্গিরা অনেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের হত্যা করেছে। টুইটারে পাঠানো এক বার্তায় লিভা সাওয়া নামে ছোট একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। আফগান তালিবানের একটি প্রতিনিধি দল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে কাতার থেকে পাকিস্তানে গেছেন। এইসব ইস্যুর মধ্যে রয়েছে কোনো বিদ্রোহী নেতার গ্রেপ্তার, আফগান শরণার্থীদের কিছু মাদ্রাসা বন্ধ করে দেওয়া এবং প্রতিবেশী দেশে বাস্তুচ্যুত লোকের ক্রমবর্ধমান সমস্যা। নাম প্রকাশ করা হবে না এই শর্তে একজন শীর্ষ তালিবান কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানান যে দোহায় তাদের রাজনৈতিক রাজধানী থেকে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে ইসলামাবাদে পাঠানো হয়েছে। তাদের উদ্বেগ প্রকাশের জন্য এবং এটা জানার জন্য যে তালিবান সদস্যদের কেন গ্রেপ্তার করা হলো। কয়েক দশক পরে ফিরতে চলেছে ভারতের স্কুল শিক্ষায় পাশ ফেল প্রথা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে স্কুল শিক্ষায় 2টি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্কুলের নিচের দিকে ইংরেজি শিক্ষা উঠিয়ে দেওয়া এবং অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দেওয়া। জানাচ্ছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
25শে অক্টোবর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর নতুন স্কুল শিক্ষানীতি ঘোষণা করতে চলেছেন। কেন্দ্রের সম্মতি এলেই পশ্চিমবঙ্গেও স্কুল শিক্ষায় ফিরতে চলেছে পরীক্ষায় পাশ ফেল প্রথা। শিক্ষা প্রসারের স্বার্থে বামফ্রন্ট সরকার কোনো পাশফেল ছাড়াই ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী পর্যন্ত এগিয়ে যাওয়ার প্রথা শুরু করেছিল। এর ফলে শিক্ষার মান অত্যন্ত নেমে গিয়েছে। ভারত সরকারও কেন্দ্রীয় স্কুল বোর্ডের পরীক্ষায় ফিরিয়ে আনছে পাশফেল প্রথা। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বামফ্রন্ট আমলে একদিকে ইংরেজি শিক্ষা তুলে দিয়ে বড় ক্ষতি হয়েছিল, এরপর তুলে দেওয়া হয়েছিল পাশফেল প্রথা। এখন ওই পাশফেল প্রথা ফিরিয়ে আনাটা খুবই জরুরি। তবে রাজ্য চাইছে একবার যদি কোনো ছাত্রছাত্রী ক্লাসের পরীক্ষা ফেল করে তাকে আরেকবার পরীক্ষায় বসবার সুযোগ দেওয়া হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তেল কর্মীদের বহনকারী রাশিয়ার একটি হেলিকপ্টার সাইবেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলে 19 জন আরোহী প্রাণ হারায়। রাশিয়ার বিমান চলাচল সংস্থা বলছে যে এজন্য খারাপ আবহাওয়া দায়ী হতে পারে। জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বলছে যে সিরীয় সরকার তৃতীয়বারের মতো রাসায়নিক আক্রমণের জন্য দায়ী।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.